کربلا اے کربلا اے کربلا اے کربلا اے کربلا۔
صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم۔ پیو عاشقانے رسول اور مدنی چینل درشک شروتا، انوشٹھان پرجائے کرمے کربلا، ایتے ہمرا اپستھت رہیچی۔ کربلار اتہاس سمپرکے جتوئی جانبین انترے اوستھا توتوئی پریبرتن ہوتے تھاکبے۔ پیو نبیر کلیجار ٹکڑا، ما فاطمار نیون منی، حضرت علیر پران، حضرت امام حسین رضی اللہ تعالی عنہ نجر سنگی ساتھیدر نیے ای سفرے روانہ ہلین۔ کوفہ تھیکے کچھ آگے ایک جائگار مدد تینی اوستھان کرلین، مانوش کے جگیش کرلین ایٹا کون جائگا۔ کیو امام حسین کے بولین ایٹا ہچھے کربلا۔ امام حسین رضی اللہ تعالی عنہ جانتین ای کربلار میدانے تار شہادت نصیب ہبے۔ کرب ایبং بالار نام دیے بانانو ہوئیچے شہر، نام دیے بانانو ہوئیچے استان۔ شیش پرجنت ای جائگار اتہاس کرب او بالا ہوئے گیچے، ایمن اتہاس ای شہرے ای پرانترے سرشتی ہوئیچے۔ آج پرائے 1400 بچر اتیباہیت ہوئے گیچے، آجو چوک استوشکت ہوئے جائے، انتر استھر ہوئے جائے۔ کینوئی با استھر ہبے نا؟ تینی رسولر شی ناتی جاکے نبی صلی اللہ علیہ وسلم نجر کادر اوپر آروہن کریئچن، جکن سے پیپاسکت ہوتو تکن رسول نجر جیبھا مبارک تار مکھیر مدھے پربیش کراتین، جکن سے بھومیشٹھ ہوئے آزان رسول صلی اللہ علیہ وسلم دیئچھیلین۔ تینی رسولر شی ناتی سروپرتھم جے گراس تاکے دیا ہوئے سیٹا رسول صلی اللہ علیہ وسلمیر تھوتھو مبارک۔ ایمن ایک جاناتی شاہجادہ، جاناتی جوبکدیر سردارر ساتھے ایمن نرمم ببہار کرا ہوئیچھے۔ تارا ماتر 82 جن چھیل، کنتو তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে কুফাতে যেতে দেওয়া হয়নি। প্রথমে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, তারপর আপনাদেরকে কুফায় যেতে দেওয়া হবে। ইমাম হুসাইন বললেন, আমি তো নিজে এখানে আসিনি, তোমরা আমাকে ডেকেছো, আমাকে অনেকগুলো চিঠি লিখেছো। কিন্তু হরবিন ইয়াজিদ, সে তখন ইমাম হুসাইনের সৈন্যদের মধ্যে ছিল না, বরং এজিদের সৈন্যর মধ্যে ছিল। ইমাম হুসাইনকে যেতে দেওয়া হচ্ছিল না। এরপর কথাবার্তা শুরু হলো। ইমাম হুসাইন বললেন, যদি আমাকে যেতে না দাও তাহলে আমি ফিরে যাচ্ছি, আমি যুদ্ধ বিবাদ করার জন্য এখানে আসিনি। কিন্তু অন্তদিকে সৈন্য বাড়ানো হচ্ছিল, সৈন্যের সংখ্যা বাড়তে লাগলো। এক সময় এমন হলো যে সৈন্যদের সংখ্যা 22,000 হয়ে গেল। একটু চিন্তা করুন, পৃথিবীর মধ্যে এমন যুদ্ধ কি হয়েছে? শুধুমাত্র 82 জনের মধ্যে পুরুষও ছিল, মহিলারাও ছিল, বাচ্চারা ছিল, অসুস্থও ছিল। কেননা তারা লড়াই করতে আসেননি, তারা অস্ত্র নিয়ে আসেননি, তারা তো কুফাবাসীদের আমন্ত্রণের কারণে এসেছিলেন। কিন্তু কুফায় প্রবেশ করার আগেই এখানে কোথাও তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। পাশে ফুরাত নদী থাকার পরও রসুলের কলিজার টুকরো, মা ফাতেমার নয়ন মণিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণকে এবং তার সফর সঙ্গীদেরকে এক ফোঁটা পানীয় পান করতে দেওয়া হয়নি। পিপাসার মাধ্যমে কষ্ট দেওয়া হয়েছিল। তাই সেই জালিমদের উদ্দেশ্য ছিল পিপাসার মাধ্যমে নবী বংশকে দুর্বল করা। এমন অদ্ভুত ঘটনা, এমন তিক্ত কাহিনী, এমন হৃদয় বিদারক ঘটনা যদি কোনো ব্যক্তি আশিকের রসুল হয় তাহলে তার অন্তর অস্থির হয়ে উঠবে এবং বারবার মন এটাই প্রকাশ করবে যে এমন কোন পর্দা চোখের সামনে ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হাদিসে পাকে পাওয়ার পরও, আহলে বাইয়াত হওয়ার পরও কেন তাদেরকে হত্যা করা হলো, তাদের পিছু লেগে গেল। উত্তর এটাই পাওয়া যায়, কারো নেতৃত্বের নেশা ছিল, সম্পদের লালসা ছিল, কারো লোভ ছিল। প্রিয় আশিকানে রসুল, এ থেকে বোঝা যায় হয়তো কারবালার ময়দান থেকে এই আওয়াজ আসছে, সম্পদের লালসা যেন আমাদের অন্তরে না থাকে, নেতৃত্বের লালসা যেন আমাদের অন্তরে ঠাঁই না পায়। এই লোভ মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে মানুষ তা ধারণা করতে পারে না। মাদানী চ্যানেলের দর্শক, এটি সত্যি আফসোসজনক একটি শহর, যেই শহর আজও নবী বংশের করুণ পরিণতির সেই ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এই শহরের কিছু দৃশ্য দেখে নিন, দিনের দৃশ্য আপনারা স্ক্রিনে দেখে নিন এবং এখন রাতের দৃশ্য দেখে নিন। এখান থেকে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম রোজাটি হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি সেই পুরুষ যিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয়, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা ছিলেন। মনে রাখবেন, বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদার মধ্যে হযরত ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় বিবাহ করলেন তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান ব্যক্তিত্ব যাকে আলমবরদার বলা হয়। কারবালাওয়ালাদের যখন যুদ্ধ হলো তখন সিনান বা পতাকা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হয়েছিল, সেই অত্যাচারীরা তাকেও ছাড়লো না। এক এক করে সবাইকে এবং তাকেও শহীদ করে দিল। তিনি যুদ্ধের মধ্যে অনেক ইয়াজিদি বাহিনীকে জাহান্নামে পাঠিয়েছিলেন। অবশেষে সবাই একসাথে হয়ে তার উপর হামলা করে তাকে শহীদ করে দেওয়া হয়।
আব্বাস নামদার হ্যায় জখমো সে চুর চুর উস পে করে সফা কো হামারা সালাম হো উস পে করে বাফা কো হামারা সালাম হো সুলতানে কারবালা কো হামারা সালাম হো।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু যেই দিন কারবালায় পৌঁছলেন সেই দিনটি ছিল 61 হিজরির মুহররম মাসের দ্বিতীয় তারিখ। তিনি জানতেন কারবালা সেই জায়গা যেখানে আহলে বাইত সঠিক পথে থাকার পরও রক্তের নদী প্রবাহিত করতে হবে। তিনি সেই দিনগুলোতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন। জি হ্যাঁ, কারবালার এই ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের সংবাদ দিলেন এবং তার বুকের উপর হাত মোবারক রেখে দোয়া করলেন।
আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাম ওয়া আজরা।
সেই বিষয়টি খুবই আশ্চর্যজনক যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে ডেকে আনলেন। আরজির পর আরজি, দরখাস্তর পর দরখাস্ত, চিঠির পর চিঠি পাঠানো হয় ইমাম হুসাইনের কাছে। প্রতিদিন বার্তা পাঠানো হয়। কুফাবাসীরা নিজের ঘরে রাতের বেলা ইমাম আসার স্বপ্ন দেখতেন এবং খুশিতে মেতে উঠতেন। তাদের সম্প্রদায় রাস্তার মধ্যে অপেক্ষা করতেন যে কখন কাফেলা আরব থেকে আমাদের কাছে আসবে। মাদান চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কয়েকজন মেহমান তাদের কাছে আসলেন তখন তলোয়ার দিয়ে তারা তাদেরকে স্বাগতম জানালেন। কেমন বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কেমন নির্মমতা তাদের সাথে হয়েছে। মাদান চ্যানেলের দর্শক শ্রোতা, এখন শেষ পর্যন্ত ইমাম হোসাইনকে নিজের কাফেলার সঙ্গীদেরকে এটা বলতে হয়েছে যে এখন আমাদের এই ময়দানের মধ্যে অবস্থান করতে হবে। মোসাফিররা অর্থাৎ পবিত্র আহলে বাইতের কাফেলা এখানেই তাঁবু লাগিয়ে দিলেন। দেখেছিলেন তো ঘরে রাখার জন্য, দেখেছিলেন তো মাথার উপর বসানোর জন্য, আমন্ত্রণ করেছিলেন তো স্বাগতম জানানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে খোলা ময়দানে থাকতে হলো। এখন তো কারবালার মধ্যে অনেকগুলো হোটেল, অনেকগুলো ঘর তৈরি করা হয়েছে, কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর আগে এখানে ঘর বাড়ি ছিল না। এখানে ছিল উত্তপ্ত রোদ, এখানে ছিল গরম, এখানে ছিল মরুভূমি। আর এই অবস্থায় সেই নবী পরিবার বর্গকে এখানেই তাঁবু খাটাতে হলো। আপনারাই বলুন কেমন অপমানজনক, তাদেরকে মেহমান বানিয়ে আমন্ত্রণ করা হলো আর তলোয়ার দিয়ে স্বাগতম জানানো হলো। আসুন এখন আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা মোবারক দেখব এবং আমরা সবাই সফরের মধ্যে একসাথেই থাকব। আপনাদেরকে সেই ফোরাত নদীর পাশে নিয়ে যাব, আপনাদেরকে সেই তাঁবুগুলোর পাশে নিয়ে যাব যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বংশের লোকেরা, তার সাথীরা তাঁবু স্থাপন করেছিলেন। কোথাও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবু, কোথাও জয়নাল আবেদিনের তাঁবু, আবার কোথাও হযরত কাসিমের, কোথাও বিবি জয়নবের তাঁবু। যেন ছোটখাটো একটি গ্রাম এই অপেক্ষায় আছে যে সমাধান কি হবে, ফলাফল কি হবে। ইমাম হোসাইন শৈশব থেকেই জানতেন, এটা বড় অবাক বিষয়। হাদিস পাকের সারমর্ম হল, যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন তখন জিব্রাইল আমিন আলাইহিসসালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার এই সন্তানকে আপনার উম্মতেরা শহীদ করবে। তার শহীদ হওয়ার কথাটা আগে থেকেই জানা ছিল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তা নয়, বরং বিবি ফাতেমাও জানতেন, মাওলা আলীও জানতেন, সমস্ত সাহাবিও জানতেন, কিন্তু কখনো এরকম হয়নি মা ফাতেমা নিজের আব্বাজানকে বলেননি, হে আব্বাজান, হোসাইনকে শহীদ করা হবে, আপনার দোয়া তো ফিরিয়ে দেওয়া হয় না, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন হোসাইনের এই পরীক্ষা যেন উঠিয়ে নেওয়া হয়। যে মাওলা আলী হযরত হোসাইনকে লালন পালন করে বড় করেছিলেন কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেননি, এটা আপনার কন্যার পুত্র, হোসাইন তো আপনার অনেক প্রিয়, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন শহীদ হওয়া এবং এই পরীক্ষা যেন নেওয়া না হয়, হোসাইনের যেন কষ্ট না হয়। মা বাবাও জানতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন, সকল সাহাবীই জানতেন, বরং স্বয়ং ইমাম হোসাইনও জানতেন, কিন্তু সকল ব্যক্তিরা তৈরি ছিল পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য সব প্রস্তুত করা হলো। তারা কেমন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা পরীক্ষার জন্য নিজের ছেলেকে লালন পালন করে বড় করেছিলেন, কেউ আল্লাহ তাআলার দরবারে দোয়া করেননি এবং আমাদের সবার জন্য তারা শিক্ষা দিলেন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পরীক্ষা আসবে তখন সেটা সেটাকে খুশি মনে গ্রহণ করে আল্লাহ তাআলার দরবারে ধৈর্যশীল হওয়া উচিত। এবং ইমাম হোসাইন ও তার পরিবার কারবালার প্রান্তরে যদিও চলে এসেছিল, জানাও ছিল কারবালার মধ্যে শহীদ হতে হবে, এরপরও ইমাম হোসাইন ফাসিক ইজিদের বশ্যতা স্বীকার করেননি। তিনি জানতেন এটাই সেই ময়দান যেখানে শহীদ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে সুসংবাদ দিলেন, এরপরও তারা বাতিলের সামনে মাথা নত করেননি। কোনো কবি খুবই সুন্দরভাবে বলেছেন, নবীর গোলাম কখনো মৃত্যুকে ভয় করে না, যদিও এই শির কাটুক তবুও বাতিলের কাছে মাথা নত করে না। তারা ধৈর্যের সাথে জীবন অতিবাহিত করেছেন এবং ধৈর্যের সাথে নিজের প্রাণ উৎসর্গ করেছেন। আসুন সেই তাবুগুলোর দিকে যাই, যার ইতিহাসগুলো খুবই অদ্ভুত, খুবই বিস্ময়কর। সেখানে রাত অতিবাহিত হতো তেলাওয়াতের মাধ্যমে, রাত অতিবাহিত হতো আল্লাহ জিকিরের মাধ্যমে। তারা মুসাফির, অভাব অনটনের মধ্যে রয়েছে, তাদের কাছে তেমন কিছু নেই কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। অন্যদিকে ইয়াজিদিদের তাবু যেখানে বাদ্যযন্ত্র, ঢোল, নাচ মদ্য পাইছিল। এখানে আরেকটা কথাও স্বীকার আছে, কারবালার ওই দিনগুলোতে মাদান চ্যানেল দর্শককে একটি কথা বলতে চাচ্ছি, আমাদের রাত কিসের মধ্যে অতিবাহিত হচ্ছে এমন তো নয়, আমাদের রাত ঢোল তবলা, সিনেমা নাটক, গান বাসনা, মদ জোয়ার মাধ্যমে অতিবাহিত হচ্ছে। দেখুন ইয়াজিদিদের সৈন্যরা এই অপকর্মগুলো করত। অন্যদিকে তেলাওয়াত, নামাজ, সিজদা এবং ইবাদতের মধ্যে অতিবাহিত হচ্ছিল হোসাইনি তাবুগুলো। নিজের ব্যাপারে চিন্তা করুন, আমরা অনেক আনন্দ উৎসাহের সাথে ওই পবিত্র ব্যক্তিবর্গের নামগুলো নিয়ে থাকি, নিজেকে নিজে পাঞ্জাদানের গোলাম বলে থাকি, পবিত্র আহলে বাইতের গোলামও বলে থাকি, কিন্তু আমাদের চালচলন ইয়াজিদিদের মতো তো নয়। এটা বোঝার বিষয়, চিন্তা করে দেখুন, কেননা আমাদের সাক্ষাৎ করতে হবে, ইনশাআল্লাহ আমরা সবাই ইমাম হোসাইনের সাথে মোলাকাত করব। হযরত আব্বাস ও পবিত্র আহলে বাইতদের সাথে সাক্ষাৎ আমাদের হবে কিয়ামতের দিন, কিন্তু আমরা কি তাদেরকে মুখ দেখাতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, তাদেরকে কিছু পেশ করতে পারবো? তারা যেন এটা বলে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়, তোমরা সারা জীবন ইয়াজিদিদের মতো কাটিয়েছো, কেন তারা খারাপ কাজ করত, তারাই ব্যভিচার করত। ইমাম হুসাইনের ইয়াজিদিদের হাতে বশ্যতা স্বীকার না করার অন্যতম কারণ এটাই ছিল যে ইয়াজিদ মদকে হালাল বলতো, ব্যভিচার কর্মগুলোকে সম্মান দিত। যদি মুসলমান দাবিকারী মদ্যপায়ী ও অপকর্মে লিপ্ত থাকে, তাহলে সেই পবিত্র আহলে বায়েতকে, সেই পবিত্র নবী বংশকে কিভাবে মুখ দেখাবে? প্রিয় আশিকারে রসুল, এই মুবারক স্থান থেকে আপনাদেরকে এই পরামর্শ দেব, আজকের পর থেকে আমিও এটা নিয়ত করছি এবং আপনারাও নিয়ত করুন, জীবন অতিবাহিত করলে ইমাম হোসেনের জীবনধারা অনুসরণ করে অতিবাহিত করব, কম্প্রোমাইজ করে নয়। লোকেরা বলে আমরা এমন দেশের মধ্যে থাকি যেখানে সব করতে হয়, সমাজের চালচলন এরকম, পরিবেশ এরকম। ইমাম হোসেন কম্প্রোমাইজ করেননি, নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তার দূরের শিশু শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলার দ্বীনের প্রসারের জন্য কম্প্রোমাইজ করেননি। আমরা সামান্য কিছু টাকার জন্য কম্প্রোমাইজ করে নেই, আমরা কোনো দেশের ভিসার জন্য নিজের ইমানকে কম্প্রোমাইজ করে নেই, কোনো জায়গার মধ্যে স্থায়ী হওয়ার জন্য কম্প্রোমাইজ করে নেই, ছেলের বিয়ের খুশির জন্য আমরা অনেক ইসলামী ভাই ইসলামিক সংস্কৃতি থেকে কম্প্রোমাইজ করে নেই। একটু ভাবুন, একদিকে ইমাম হোসাইন এবং অপরদিকে আমাদের চালচলন, এটা সঠিক নয়। আমাদেরকে এগুলো ছেড়ে দিতে হবে, পরিবর্তন আনতে হবে। আল্লাহ তালার কাছে ফরিয়াদ, এই বরকতপূর্ণ স্থানের বরকতে আমাদের মনে যেন এই বিষয়গুলো যেন গেঁথে যায়, যে আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নবী এবং তার বংশধররা এবং তার সাহাবিরা যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। এটা আমাদের জন্য অনেক কিছু। আমরা অনেক সময় দুনিয়াবাসীকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে দেয়, আর এটা আমাদের সবচেয়ে বড় বোকামি। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। চলুন সেই মহত্বপূর্ণ তাবুসমূহের দিকে যেখানে এক আশ্চর্যময় ঘটনা সংঘটিত হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ কারবালা